রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনি ভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله
الصلاة والسلام
على آلك وصحابك يا حبيب الله
وعلى آلك وصحابك
الصلاة والسلام عليك يا نبي الله
الصلاة والسلام عليك
وعلى آلك وصحابك يا نور الله
وعلى آلك وصحابك
প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, ফয়জানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা বিষয় নিয়েছি খফে খোদা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়। হযরত সাইয়েদুনা ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম একবার কোথাও হারিয়ে যান। তার পরম শ্রদ্ধেয় আব্বা জান হযরত সাইয়েদুনা জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তিন দিন ধরে তাকে খুঁজতে রইলেন, তালাশ করলেন। অবশেষে এক জায়গায় এসে খুদিত একটি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করা অবস্থায় দেখতে পেলেন। জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার বৎস, হে আমার নয়নের মণি, তোমাকে তিন দিন ধরে তালাশ করছি আর তুমি এই কবরের নেমে আল্লাহর ভয়ে তুমি কান্না করছো। তখন ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, আব্বা জান, আপনি আমাকে বলেছিলেন যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি ঘাঁটি রয়েছে, ঘাঁটিটি সেই ব্যক্তি অতিক্রম করতে পারবে যে বেশি পরিমাণে কান্না করবে। তখন তিনি বলেন, হে আমার বৎস, কান্না করো। এই কথা বলে তিনিও নিজে কান্না করতে আরম্ভ করে দিলেন।
সুনানে তিরমিজি শরীফের এই হাদিস চতুর্থ খণ্ডে 182 পৃষ্ঠায় এই হাদিসটি মজুদ রয়েছে, হাদিস নম্বর 1214। হযরত সাইয়েদুনা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নাজাত কি?
আল্লাহ,
আমরা কিন্তু কখনো ভাবি না যে নাজাত কি করে পাবো, নাজাত কি, কি কোথায় গেলে পাবো, সাহাবী কিরামদের চিন্তা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জিহ্বাকে সংবরণ করবে, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা প্রয়োজনে যেন ঘর থেকে তুমি বের না হও, গুনাহের কারণে কান্নাকাটি করতে অভ্যস্ত হও।
আল্লাহ,
গুনাহের কারণে কান্নাকাটি।
সুলতানুল আম্বিয়া শাহে খায়রুল আনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিছু ফেরেশতা এমন রয়েছে যারা আল্লাহর ভয়ে কম্পন করে এবং তাদের চোখ থেকে পানি ঝরে পড়ে, অর্থাৎ তারা আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহ তাআলা তাদের চোখের প্রতিটি অশ্রু ফোঁটা থেকে এক একটি ফেরেশতা সৃষ্টি করেন, আর সেই ফেরেশতাও যখন সৃষ্টি হয় তো তারাও আল্লাহ তাআলার ইবাদতে এবং জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়।
হাদিস শরীফে রয়েছে যে হাসতে হাসতে গুনাহ করবে সে কাঁপতে কাঁপতে জাহান্নামে যাবে। এবং অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছে যে তোমরা তা জানো না যা আমি জানি, যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম আর কান্না করতে বেশি। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সরকারে নামদার দু জাহানের মালিক ও মুখতার শাহনশাহে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দেবেন। আচ্ছা, অন্যত্র এক হাদিসে রয়েছে শোয়াবুল ইমান কিতাবের প্রথম খণ্ডে যে রহমতুল্লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না।
আল্লাহ
ভোর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন সুন্নাতে ভরা বয়ান।
রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ने इरशाद फरमाया, तुमसे पहले लोगों में से एक शख्स था जिसने 99 कत्ल किए, 99 मर्डर किए। उससे दुनिया के सबसे बड़े आलिम के मुतालिक पूछगछ की तो लोगों ने उसे एक राहिब जो गैर मुस्लिमों में कहलाते हैं का पता बताया। वो राहिब के पास आया और उसे कहा, मैंने 99 कत्ल किए हैं, क्या मेरी तौबा कबूल हो सकती है? राहिब बोला नहीं। और उस आदमी ने राहिब को भी कत्ल करके 100 कत्ल पूरे कर दिए। फिर उसने दोबारा दुनिया के सबसे बड़े आलिम की तलाश शुरू की तो उसे एक आलिम का पता बताया गया। वो आलिम के पास गया और कहा कि उसने 100 कत्ल किए हैं, क्या उसके लिए तौबा मुमकिन है? वो आलिम ने जवाब दिया, हां, तेरे लिए और तेरी तौबा के दरमियान कौन अहल हो सकता है? तेरे और तेरी तौबा के दरमियान कौन आ सकता है? फला फला जगह जाओ, वहां अल्लाह ताला के नेक इबादत गुजार लोग रहते हैं, तुम भी वहीं जाकर इनके पास इबादत करो और फिर अपने वतन वापस ना आना, क्योंकि ये बहुत बुरी जगह है। चुनाचे वो चल पड़ा। जब वो आधे रास्ते में पहुंचा तो उसे मौत आ गई, इंतकाल हो गया उसका। लिहाजा उसके मुतालिक रहमत और अजाब के फरिश्तों का आपस में झगड़ा हो गया। रहमत के फरिश्तों ने कहा, ये ताइब होकर अपने अपना दिल रहमत खुदाबंदी से लगाए आ रहा था, मतलब ये तोबा कर चुका था। अजाब के फरिश्तों ने कहा, इसने कभी कोई नेकी नहीं की। तब इनके पास आदमी की शक्ल में एक फरिश्ता आया जिसे उन्होंने अपना हकम तस्लीम कर लिया कि ये जो फैसला करे हमें कबूल है। उस फरिश्ते ने कहा, तुम जमीन नाप लो। वो जिस बस्ती के करीब था वो उन्हीं में शुमार होगा, यानी अगर ये वो गुनाहों भरा जो जगह थी अगर ये उसमें उसके करीब होगा तो उसमें शुमार होगा, और अगर नेकोकारो जहां ये जिस शहर जा रहा था जिस मकाम पर जा रहा था अगर उनके करीब होगा तो उनमें शुमार होगा। उन्होंने जमीन नापी और वो नेको की बस्ती के करीब निकला, लिहाजा उसे रहमत के फरिश्ते ले गए। मेरे मीठे मीठे और प्यारे प्यारे इस्लामी भाइयों और मदनी चैनल के नाजरीन, हजारों मोतकीफीन जो इल्म दीन सीखने के लिए मुख्तलिफ इबादात के लिए अल्लाह ताला के घर में जमा हैं, और मदनी चैनल पर ना जाने कितने ताइबीन तोबा करने वाले खाशुईन अल्लाह से डरने वाले हमारे साथ मदनी चैनल पर हों, क्या अजब। अल्लाह की रहमत बहुत बड़ी है मेरे मीठे मीठे प्यारे प्यारे इस्लामी भाइयों। आप देखिए कि 100 कत्ल करने वाले की अल्लाह ने बख्शिश करनी थी, अल्लाह ताला ने कैसा एहतिमाम फरमा दिया। बंदे को कभी भी अल्लाह ताला की रहमत से मायूस नहीं होना चाहिए। جب اللہ اپنے بندے کی مغفرت فرماتا ہے، اپنے بندے کی بخشش فرماتا ہے، اسے معاف کرتا ہے، تو اس کے معاف کرنے کے انداز ہی بڑے خوبصورت، بڑے پیارے، بڑے نرالے ہیں۔
ایک شخص کو کسی نے خواب میں دیکھ کر پوچھا اس کے ساتھ اللہ نے کیا معاملہ کیا، وہ واعظ کرتے تھے، بیان کرتے تھے، وہ کہنے لگے مجھے اللہ تعالی کے حضور کھڑا کیا گیا، مجھے کہا گیا یوں تو بڑا بے عمل تھا مگر ایک دن تو بیان کر رہا تھا، تیرا بیان جہاں ہو رہا تھا اس اجتماع میں میرا ایک ایسا بندہ بھی آیا تھا جو کبھی میرے خوف سے نہیں رویا تھا، مگر تیرا بیان سن کر وہ میرے خوف سے رو پڑا، اس کا رونا مجھے پسند آ گیا، اور اس کے رونے کی وجہ سے میں نے اس کی، تیری اور جتنے اجتماع میں تھے سب کی مغفرت کر دی۔
ظہرের নামাজের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম।
ইউপি ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, মাদ্রাসা চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজ সোজন এই পর্বে আমরা নামাজ ভঙ্গকারী বিষয়াদি নিয়ে ইনশাআল্লাহ আজ সোজন আলোচনা করব। ইউপি ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ ভঙ্গকারী যে বিষয় সেগুলো কিবলা শেখ তরিকত আমির আলে সুন্নাত এই কিতাবের মধ্যে 29টি উল্লেখ করেছেন। নম্বর এক, কথাবার্তা বলা। নামাজে যদি কেউ কথাবার্তা বলে তো তার নামাজ ভেঙে যাবে। নাম্বার দুই, কাউকে সালাম করা। নাম্বার তিন, সালামের উত্তর দেয়া। নাম্বার চার, হাসির উত্তর দেয়া। নাম্বার পাঁচ হচ্ছে সুসংবাদ শুনে উত্তরে আলহামদুলিল্লাহ বলা। নাম্বার ছয়, খারাপ সংবাদ যেমন কারো মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। নাম্বার সাত, আজানের উত্তর দেয়া। আজানের উত্তর দেয়া। নাম্বার আট, আল্লাহ তাআলার নাম শুনে উত্তরে জাল্লা জালালুহু বলা। নাম্বার নয়, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহান নাম শুনে উত্তরে দরুদ শরীফ পড়া। নাম্বার দশ, ব্যথা বা মুসিবতের কারণে যদি এরকম শব্দ বলি যেমন আহ, উহ, উফ, তুফ ইত্যাদি মুখ থেকে বের হয়ে যায় অথবা কান্না করার দ্বারা শব্দ সৃষ্টি হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। এগারো নম্বর, রোগীর মুখ থেকে যদি অনিচ্ছায় আহ শব্দ বের হয় তবে নামাজ ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে যদি আপনি বের করেন তাহলে এটা ক্ষমাযোগ্য নয়, ইচ্ছাকৃত যদি আপনি আওয়াজ করে থাকেন তো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার বারো, ফুক দিয়েছেন ইচ্ছাকৃতভাবে আর তাতে দুটি শব্দ বের হয়েছে যেমন উফ, তুফ, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার তেরো, গলা পরিষ্কার করার সময় যদি দুটি অক্ষর প্রকাশ পায়, কয়টি? দুটি, একটি নয়, দুটি অক্ষর যদি প্রকাশ পায় যেমন আখ, যেমন আমরা আখ, ইখ, বা যেভাবে আমরা আমাদের কাশিকে আমরা সংবরণ করি বা কাশি ফেলি, কাশি বাইরে ফেলার সময় যেভাবে আমাদের আওয়াজ হয়, এরকম যদি দুইটি অক্ষর যদি প্রকাশ পায় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো নামাজ ভঙ্গের কারণের মধ্যে চোদ্দ নম্বর হচ্ছে কোরআন শরীফ থেকে কোনো আয়াত কিংবা কোনো কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান থেকে দেখে দেখে যদি কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তাহলে নামাজ ভেঙে যাবে। নাম্বার পনেরো, ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয়াদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত দেখা এবং ইচ্ছাকৃত পড়া মাকরুহ। ষোলো নাম্বার, আমল কাসির যা নামাজকে ভঙ্গ করে দেয় যদি তার নামাজের আমলগুলোর মধ্যকার কোনো কাজ না হয় বা নামাজকে সংশোধন করার জন্যে করা না হয় তাহলে ওই কাজ, ওই আমলে কাসির নামাজকে ভঙ্গ করে দিবে। নাম্বার সতেরো, নামাজের মধ্যে জামা বা পায়জামা অথবা লুঙ্গি পরিধান করা, তাহলে আমার নামাজ গেল, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার আঠারো, নামাজের মধ্যে সতর খুলে যাওয়া আর এমত অবস্থায় নামাজের কোনো রুকন আদায় করা অথবা এমত অবস্থায় তিনবার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হওয়া, তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার উনিশ, স্বল্প পরিমাণ খাদ্য বা পানীয় গিলে ফেলা কিংবা মুখে ফোঁটা পড়লো আর গিলে ফেললো, তাহলে নামাজ গেল। নাম্বার বিশ, নামাজ শুরু করার আগে দাঁতের মধ্যে কোনো বস্তু আটকানো ছিল তা গিলে ফেললো, তবে তা যদি চনার সম পরিমাণ কিংবা তদপেক্ষা বড় হয়ে থাকে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার একুশ, নামাজের পূর্বে কোন মিষ্টি জাতীয় জিনিস খেয়েছিল কিন্তু মুখের লালায় কিছু মাত্র স্বাদ রয়ে গেছে, মুখের লালার সাথে থুতুর সাথে আমার ওই মিষ্টির প্রভাবটা মিষ্টির স্বাদটা রয়ে গেছে, এই অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। নাম্বার ২২, মুখে চিনি ইত্যাদি রয়েছে তা মিশে কণ্ঠনালীতে পৌঁছে গেল তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার ২৩, দাঁত থেকে যদি রক্ত বের হয় থুতুর পরিমাণ যদি বেশি হয় এমত অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। নাম্বার ২৪, বিনা কারণে বক্ষকে সিনাকে কাবার দিক থেকে ৪৫ ডিগ্রি বা এর চাইতো বেশি ফিরালে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার ২৫, সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না, পরপর তিনটি চুল বা লোম উপরে ফেললে, তিনটি উকুন মারলে অথবা একটি উকুনকে তিনবার মারলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। ২৭ নাম্বার, এক রুকনে যদি তিনবার চুলকানো পাওয়া যায় তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার ২৮, আল্লাহ আকবর বলার ক্ষেত্রে ভুলভ্রান্তি, অর্থাৎ আমরা আল্লাহ আকবর বলতে অনেক সময় ভুল করে থাকি তবে তার নামাজ ভঙ্গ হয়ে গেল। ২৯ নাম্বার, কিরাত অথবা নামাজের জিকিরগুলোতে এমন ভুল করা যাতে অর্থ বিকৃত হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আমরা আরো একবার উপস্থিত হয়েছি। আজকের একটি বিষয় আমরা হাতে নিয়েছি, বিষয়টির কথা আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেশা। শ্রুতি আসুন, কালাম শ্রবণ করবেন শা আল্লাহ তাআলা।
হে নবী আমায় মদিনা কে ডাকিও বার 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 আসিব আমি বার বার আসিব আমি হই যেন সে থাই মাজার হে নবী আমায় মদিনায়।
রহমতে আলম নূরে মুদাশশম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে মদ পান করার প্রতি বিধি প্রদর্শন করতে গিয়ে ইরশাদ করেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, প্রত্যেক নেশা দ্রব্য হারাম, যে নেশা জাতীয় দ্রব্য পান করলো তার ৪০ দিনের নামাজ কম করে দেওয়া হবে।
আল্লাহ
আল্লাহ। অতপর যদি সে তওবা করে নেয় তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়। তাছাড়া বারবার যদি সে করতে থাকে আবার সে কাজে লিপ্ত হওয়া সম্পর্কে ইরশাদ করেন, যদি চতুর্থবার এরূপ করে তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তাকে তিনাতুল কাবাল থেকে পানি পান করাবে। তো আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল কাবাল কি? করলেন জাহান্নামীদের পৌঁচ। হযরত সাইয়েদান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতে আলম নূর মুযাশশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কিত ১০ ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন, শুধুমাত্র যে পান করবে এই নয় বরঞ্চ ১০ ব্যক্তির উপর লানত দিয়েছেন। কারা কারা? নাম্বার ১, যারা মদ তৈরি করে এদের উপর, মদ বানানো হয়েছে তার উপর যার জন্য বানানো হচ্ছে। নাম্বার ৩, মদ যে পান করবে এর জন্য। নাম্বার ৪, যে মদকে বহন করবে
নিয়ে আসবে
এবং নাম্বার ৫ হচ্ছে মদ বহন করে যার নিকট আনা হচ্ছে তার উপর।
আল্লাহ,
যারা বিক্রি করে মদ বিক্রির টাকা বকনকারের উপর, যারা বিক্রি করে এটা সেল করে, যারা এটা
টাকা পায় টাকা যারা খায় তাদের উপরও
অভিশাপ, এবং মদ ক্রেতার উপর যে কিনবে।
আল্লাহ,
এবং এদের উপর যার জন্য ক্রয় করা হয়েছে তার উপর।
১৫ পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ২৭ এর মধ্যে উল্লেখ রয়েছে, আঞ্জুল ইমান থেকে অনুবাদ, এবং অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানদের ভাই এবং শয়তান আপন রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এখানে অপব্যয় থেকে, যেহেতু মদ গাঞ্জা এগুলো নেশাদ্রব্য আপনার খরিদ করা অপব্যয়। এরপরে আসছে পারা ২ সূরা বাকারা আয়াত নম্বর ১৯৫ এর মধ্যে, কাঞ্জলি মান থেকে অনুবাদ, এবং নিজের হাতে ধ্বংসের মধ্যে পতিত হয়ো না, অর্থাৎ নিজের হাতে নিজে ধ্বংস ডেকে আনা, এ থেকে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, এরপরে আসেন আল মায়েদা ৭ পারা আয়াত নম্বর ৯০ এর মধ্যে ইরশাদ হচ্ছে, কাঞ্জলি মান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রই শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। এরপরে আরেক জায়গা বলা হচ্ছে সূরা নিসা 5 পারার মধ্যে আয়াত নম্বর 43 কাঞ্জুরি ব্যান থেকে অনুবাদ। হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় আমাদের নিকট যেও না।
আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা।
মদন চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আমরা শুরুতেই আপনাদের ফোন কল থেকে যাব, দেখব যে কোন ইসলামে কোথেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুমিল্লা থেকে বলতেছে, সমস্যা হলো মাথা ব্যথা আর কি, বাম চোখের মাথার উপর একটা, ওইখান থেকে মাথা ব্যথা।
আচ্ছা আচ্ছা, মাথা ব্যথার জন্য ওখানে চিকিৎসা। আর স্পষ্ট ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা যাতে করে দূর হয়ে যায় রুহানি চিকিৎসা আরো করবো। পরবর্তী কল চালিয়ে দিন।
রাজশাহী থেকে বলছি, নাইদুল ইসলাম। আমার সালো যে আমার শাশুড়ির গলা মানে ব্যথা, সারাদিন অসুস্থ হয়ে বোধ করে, এটাই হলো সমস্যা।
জি জি, আরো করছি ইনশাআল্লাহ তারা। নেক্সট, জি পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মুসি ওসিয়ার মোহাম্মদ সানাদাদা করে বলছি। আমি রুহানি চিকিৎসার জন্য আমার ডাইন হাতটা আপনার অনেক ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা।
জি, ডান হাত ব্যথা এর জন্য রুহানি চিকিৎসা আরো করছি ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, তিনবার শুরু এবং শেষে দুরুশরীফ সব পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার, তাহলে কি করবেন ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছেন নাহিদুল ইসলাম ভাই রাজশাহী থেকে। আপনি বলেছেন শাশুড়ির গলা ব্যথা। অনেকে অনেক ইসলামী ভাই ইসলামী বোন ঠান্ডা পানি পান করে, বরফ দেওয়া পানি পান করে, এজন্য গলা ব্যথা শুরু হয়ে যায়। তো এই সকল কাজ থেকে বেঁচে থাকবে এবং গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করবে, গলা ব্যথা অনেকটা দূর হয়ে যাবে। আর ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, নয় বার শুরু এবং শেষে দুরুশরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার গলা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে সানাউল্লাহ ব্যাপারী ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছে। আপনি বলেছেন ডান হাতে ব্যথা। ডান হাতে যেখানে ব্যথা হয় ওখানে আল্লাহ তাআলা সিফাতে নামি ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই অধিকারী পাঠ করুন। পাঠ করে একবার পাঠ করুন শুরু শেষে দুরুদ শরীফ সহ পাঠ করে ডান হাতে অথবা যে হাতে ব্যথা ওই উল্টো হাতে ফুঁক দিন। যদি বাম হাতে ব্যথা হয় ডান হাতে ফুঁক দিয়ে বাম হাতে মালিশ করুন, আর যদি ডান হাতে ব্যথা হয় বাম হাতে ফুঁক দিয়ে ওই হাত দিয়ে মালিশ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মুনাজাতে ইফতারের মাহফিলের শুরুতে আমরা কোরআন করিমের তেলাওয়াত শুনলাম। ইনশাআল্লাহ এখন আমরা মুনাজাতের কালাম শুনব।
ক্ষমা করো তোমার কি পায় সকল গুনাহ ইয়া রব, নবীর উসিলায় করে দাও আমায় ক্ষমা ইয়া। Like
আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইলি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় মাওলা আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিচ্ছি মাওলা আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মুসলমানকে
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
কুছ কাম বেট কর কিয়ে জাতে হ্যায়, কুছ খড়ে হোকর, জেসে হম বেট কর খাতে পিতে হ্যায়, লেকিন সালাতু সালাম খড়ে হোকর পড়তে হ্যায়। প্যারে বাপা জান, ক্যা ইমামা বেট কর বাঁধ সকতে হ্যায়?
امامہ شریف جو ہے نا یہ کھڑے ہو کر باندھنا چاہیے کہ منقول ہے جس نے بیٹھ کر امامہ باندھا یا کھڑے ہو کر پاجامہ یا شلوار پہنی تو اللہ عز و جل اسے ایسے مرض میں مبتلا فرمائے گا جس کی دوا نہیں۔ پہنتے وقت سیدھی طرف سے شروع کیجئے۔ یہ مدنی پھول مکتبۃ المدینہ کے سالے 163 مدنی پھول پیج نمبر 21 پر ہے، اور اس طرح کے بہت سارے مدنی پھول 163 مدنی پھول کا رسالہ لے لیجئے، اس میں اس طرح کے کئی مدنی پھول آپ کو ملیں گے، معلومات انشاءاللہ اضافہ ہوگا۔ 163 کا ایک رسالہ ہے، ایک ہے 101، تو یوں آپ کے پاس 264 مدنی پھول ہو جائیں گے، 264 مختصر رسالے ہیں، بڑے معلوماتی ہیں۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔
سوال آیا ہے کہ وضو میں وسوسے آتے ہیں تو کیا کرنا چاہیے؟
وضو میں وسوسے آئیں تو وسوسوں کی طرف توجہ نہ دیں۔ ہاں یہ ہے کہ وضو کرنے کے بعد وسوسے آئیں کہ پتہ نہیں میرا وضو ہے یا نہیں، تو وضو ہے، جب تک ایسا یقین نہ ہو وضو ٹوٹنے کا جس پر بندہ قسم کھا سکے۔ جیسے پیشاب کرنے گیا، پیشاب کر کے آیا ہے اور پتہ کہ پیشاب کر کے آیا تو اب قسم کھا سکتا ہے کہ میرا وضو نہیں ہے، اور ویسے بہت دیر ہو گئی ہے، زہر کا میرا وضو ہے، مغرب کا ٹائم ہونے لگا ہے، پتہ نہیں ٹوٹ گیا ہوگا تو ہوگا کہ نہیں ہوگا، تو وضو ہے، وہمات سے وضو نہیں ٹوٹتا جب تک کنفرمیشن نہ ہو، یقینی معلومات نہ ہو اپنے وضو کے تعلق سے۔ تو ولہان نامی شیطان وضو کے بارے میں مختلف وسوسے دلاتا ہے، مثلا دوران وضو شک ڈالتا ہے کہ فلاں عضو دھلنے سے رہ گیا، فلاں عضو تین کے بجائے دو بار دھلا ہے۔ اسی طرح باوضو شخص کو بھی وسوسہ ڈالتا ہے کہ تیرا وضو ٹوٹ گیا، وضو کیے ہوئے اتنا وقت گزر چکا ہے، اب وضو کہاں رہا ہوگا، وغیرہ وغیرہ۔ ایسی صورت میں شیطان کے وسوسے کی طرف بالکل توجہ نہیں دینی چاہیے۔ وضو میں وسوسے ڈالنے والے شیطان کے بارے میں شہنشاہ مدینہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کا فرمان عالی شان ہے، وضو کے لیے ایک شیطان ہے جس کا نام ولہان ہے، لہذا تم پانی کے وسوسوں سے بچو۔ واللہ تعالی اعلم ورسولہ اعلم عز و جل صلی اللہ تعالی علیہ وآلہ وسلم صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔
میرا دیکھیں عشار نمازیر پر انوشتھان کھومر دوشتین
توبہ ایمون ایکٹی مادم جار مادمے অনেক বড় বড় গুনাগারকে, অনেক বড় বড় নাফরমানকে আল্লাহ তাআলা ওই তৌবার মাধ্যমে মাগফিরাত করে দিয়েছেন। মিশকাতুল মাসাবি দ্বিতীয় খণ্ডর হাদিস নং 2350 এর মধ্যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নিজের গুনাহ স্বীকার করে এবং তৌবা করে আল্লাহ তাআলা তার তৌবা কবুল করেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 199 হাদিস নং 2661 এর মধ্যে রয়েছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে এবং তৌবা করে আল্লাহ তাআলা তার তৌবা কবুল করেন। হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই গুনাহগার, যে ব্যক্তি সে ব্যক্তি ব্যতীত যাকে আমি নিরাপত্তা দান করি, সুতরাং তোমাদের মধ্যে যারা একথা জেনে নেবে যে আমি ক্ষমা করতে সক্ষম আর যে আর সে আমার নিকট ক্ষমা চাইবে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব আর আমি কারো পরোয়া করি না। রাসূলুল্লাহ আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সত্তার অধিকারী, আমি মন্দ কাজ করেছি আর আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ব্যতীত ক্ষমাশীল আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি এই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিচ্ছি, তা যদি হয় পিপীলিকার সংখ্যারও সমপরিমাণ। কাঞ্জুর উম্মাল দ্বিতীয় খণ্ডের হাদিস নং 5049 নং হাদিসের মধ্যে এই হাদিস শরীফটি বর্ণিত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তৌবার ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা তৌবাকারীকে এমন পছন্দ করেন যে যদি কেউ তার গুনাহকে স্বীকার করে আর তৌবা করে আল্লাহ তাআলা তার তৌবা কবুল করে থাকেন, আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে এরকম মনে করে যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন আর সে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেয়, ক্ষমার ভিক্ষা চেয়ে নেয়, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4252 এর মধ্যে রয়েছে, অনুতপ্ত হওয়াটাই আসল তৌবা, অর্থাৎ গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া এটাই আসল তৌবা। আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করেন,
মুছে দাও মোর সকল গুনাহ, দাও না মুছে
শিখার জনকল্যাণমূলক অনুষ্ঠান কষ্ট দেবেন না।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কষ্ট দেবেন না এতে আপনাদের সুস্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় গুদাম জাত করে কষ্ট দেবেন না। আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান এর কাছে প্রশ্ন করা হলো যে খাদ্য গুদামজাত করা বিক্রয় করা জায়েজ কিনা, বৈধ কিনা। তখন তিনি উত্তর দেন, খাদ্যকে এই দৃষ্টিতে গুদামজাত করা যে দাম বৃদ্ধি পেলে বিক্রয় করবে, শর্ত হলো ওই জায়গা থেকে অথবা নিকটবর্তী জায়গা থেকে ক্রয় করেছে এবং বিক্রয় করাটা মানুষের জন্য ক্ষতির কারণ, তখন তা নিষেধ। দাম বৃদ্ধি পাওয়ার আশায় থেকে সেটা বিক্রয় করা এটা নিষেধ, মাকরু। অথবা তার না বেচাটা মানুষের জন্য ক্ষতির কারণ না হয় তখন এতে কোনো অসুবিধা নেই। আরেক জায়গাতে আল্লাহ হযরত ইমামে আহলে সুন্নাত শাহ আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা ফতোয়া রাজবি শরীফের 17 নম্বর খণ্ডের 192 পৃষ্ঠায় বর্ণনা করেন, হারাম হল এই গ্রামের জন্য আগত খাদ্য নিজেই ক্রয় করে নেয় এবং আটকে রাখে যে যত দাম দিয়ে ক্রয় করতে ইচ্ছে করে বিক্রয় করে, যার কারণে এলাকাবাসীর উপর সংকীর্ণ হয়। এবং মাকরু হল এটা যে তিনি ক্রয় করার কারণে সংকীর্ণতা আসে না, তবে সে আশা করছিল যাতে মানুষ অভাবের মধ্যে পড়ে এবং আমার বেশি লাভ হয়। দুইটা অবস্থা, যে সব সম্পদকে কিনে নিল গুদামজাত করে ফেলল, এটা হারাম, যে অভাবের মধ্যে নিক্ষেপ ডাইরেক্টলি হয়ে গেল। আর যদি সে এই আশা করছে যে আমার বেশি লাভ হবে, অভাবের মধ্যে পতিত হবে মুসলমান, তখন সেটা মাকরু। এবং যখন যে এই দুই অবস্থা থেকে পবিত্র হবে, যে প্রশ্নের সুরতের মধ্যে রয়েছে, কখনো মাকরু হবে না, অর্থাৎ নিষেধ হবে না। যেটা আমরা আমাদের দেশের মধ্যে যখন আলু উৎপাদন হয়, ফসল চলে আসে, ওই অবস্থায় আমরা সেটা কোলেস্টোরের মধ্যে রেখে দিই, কারণ এটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নেই। প্রিয় ইসলামী ভাইরা, সদরুল শরিয়া বদরুত তরিক আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা তার কিতাবে লিখেছেন যে গুদামজাত করা অর্থাৎ খাদ্য আটকে রাখা নিষেধ এবং বড় গুনাহ। এবং এর পদ্ধতি হলো এই যে দাম বাড়ানোর সময় কিনে নিবে এবং তা বিক্রয় করবে না, বরং আটকে রেখে দিবে। মানুষ যখন খুব অসুবিধার মধ্যে পড়বে তখন অত্যন্ত চড়া দামে তা বিক্রি করবে। যদি এই অবস্থা না হয় বরং মৌসুমের মধ্যে খাদ্য কিনে নেয় এবং নিজের কাছে রেখে দেয়, কিছুদিন পর যখন দাম বাড়ে তখন বিক্রয় করে, এটা গুদামজাত নয় এবং তাতে নিষেধও নেই। খাদ্য ছাড়া অন্যান্য জিনিসের মধ্যে গুদামজাত এটা নেই। গুদামজাতের যে বিষয়টা এসেছে সম্পর্ক, সেটা খাদ্য সামগ্রীর সাথেই বলা হয়েছে। শোয়াবুল ইমান গ্রন্থের 11225 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি সরকারে দু আলম নূরে মুজাসসাম আলাইহি সালাতু সালামকে ইরশাদ করতে শুনেছি, খাদ্য আটকিয়ে রাখা লোক খুবই খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বাজার দরকে সস্তা করে দেন তখন সে চিন্তিত হয়, আর বাজার দরকে বাড়িয়ে দেন তখন সে খুশি হয়। সে হচ্ছে খুব খারাপ ব্যক্তি। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়া খান আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেছেন, এর দ্বারা বোঝা গেল যে মুসলমানের কষ্টের উপর খুশি হওয়া, তাদের খুশির উপর অসন্তুষ্ট হওয়া অভিশপ্ত লোকদের কাজ। খুশি এবং পেরেশানি উভয় অবস্থায় মুসলমানদের সাথে থাকা উচিত।
তারপর দেখেছেন নিগরানী সূরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জো ভি সিরাত পাক সে জো হামে খুবসুরতিয়াঁ মিলতি হ্যায়, ইয়ে সব নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কি তরবিয়ত হি কা নতিজা থা। আজ তো হামারি তরবিয়ত হো জায়ে আলহামদুলিল্লাহ মুআশারা মিসালি মুআশারা বনেগা।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুবারক সিরাত কে আন্দার জিস তারহ এক শুজাত বড়া আপকা আলা ওর নুমায়া ওয়াসফ হ্যায়, ওয়েসে হি উইজডম হিকমত দানিশমন্দি।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনকে ফজাইল ইউ বয়ান করেন, আনা মদিনাতুল ইলম ও আলী ইউন বাবুহা।
সুবহানাল্লাহ,
কে মে ইলম কা শহর ও আলী উসকা দরওয়াজা হ্যায়। তো ফির ইনকি ইলমিয়ত কা কিয়া কেনা,
হামারি ভি ফিক্রি সলাহিয়ত কে আন্দার হামারি ভি উইজডম কে আন্দার ইজাফা হো, ইয়ে কেসে মুমকিন।
মোলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজুল করিম কি সোচ মে পাকিজগি থি, ও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম বেহদ মুহাব্বত ফরমাতে থে,
আর
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নাম পর ইনকে দীন পর আপনি জান কুরবান করনে কে লিয়ে হামা ওয়াক্ত তৈয়ার থে।
আল্লাহ আল্লাহ,
জব ইতনি সোচ পে পাকিজগি আ জায় না অর ইস তরহা কা যোহদ ও তাকওয়া ইখতিয়ার হো জায় জো মোলা আলী কররামাল্লাহু তাআলা ওয়াজুল করিম কো নসীব হুয়া, তো অটোমেটিক্যালি ইয়ে উসকা এক সমঝে কে নতিজা হোতা হ্যায় কি আপকি জবান পর হিকমত কে মদনি ফুল খিলেঙ্গে। জব সোচ পাকিজা হ্যায়, আপকা জাহির পাকিজা হ্যায়, আপকা বাতিন পাকিজা হ্যায়, তো আপকি জবান সে জো বাত নিকলেগি ও ভি পাকিজা হি হোগি।
ইনভেস্টর ভি বেচ রাহা হ্যায় তো ইনভেস্টর কো বেচ রাহা হ্যায়,
और ये आपस में ये सर्किल घुमाए जा रहे हैं नीडी पर्सन तक, यानी जो जरूरतमंद है उस तक चीज पहुंचती ही नहीं है।
रेड़ी पर मौजूद फ्रूट बेचने वाले को हम कहते हैं महंगा दे रहे हो, बोलता आरती महंगा दे रहा है, वो बोलता वो महंगा दे रहा है, वो महंगा दे रहा है, उसको बोलेगा मैंने इतने लोगों से मिलकर इतनी जमीन लिए, ये लिए, ये लिए, मेरे पीछे कंपनी इन्वेस्टमेंट है, कंपनी इन्वेस्टमेंट अलग है, फिर इसमें एक और मुसीबत और इतनी बड़ी मुसीबत, वो इंटरेस्ट है, सूद है, क्योंकि इसमें एक तबका वो है जिसने इदारों से सूद पर इन्वेस्टमेंट लिया है, इदारे ने सूद पर इन्वेस्टमेंट दी है, उसने इससे कमाकर उसको सूद भरना है, और उसके अंदर जो कॉस्टिंग आई है उस कॉस्टिंग में उसने अपना नफा रखा है, अपने साथ इन्वेस्टर का नफा रखा है, और इन्वेस्टर के नफे के साथ साथ उस इदारों का या उन लोगों का नफा रखा है जो सूद के नाम पर उसे ले रहे हैं। तो वो चीज जो आपको 7 रुपए की मिलती थी सूद के साथ साथ ये चीज बढ़कर वो गई है 14 रुपए की। मैं नहीं कहता कि इन्वेस्टमेंट गलत है, जो जायज तरीके से बेओ शरा के उसूलों के मुताबिक अपना इन्वेस्टमेंट करते हैं पैसा लगा रहे हैं मार्केट के अंदर, अच्छा है मार्केट बढ़ेगी इन्वेस्टमेंट बढ़े। लेकिन मैं इनको सिर्फ इतना मशवरा ही दे रहा हूँ कि आप चीजों को ज्यादा महंगी ना करें, आप ये हमदर्दी और दर्द पैदा करें। अब कहिए यार इतना महंगा हम लोग करेंगे, नफा तो हम ले लेंगे, लेकिन यार गरीब आदमी कैसे लेगा, आम आदमी कैसे करेगा, ये डिस्कस आप अपने अंदर लेकर आए और चीजों को नीचे लेकर आए। आपके नफे बहुत ज्यादा हैं, मैं चूंकि इन्वेस्टरों के साथ इस तरह के साथ मेरा उठना बैठना रहता है और मिलना जुलना रहता है, आपके नफे बहुत ज्यादा हैं, मेरी रिक्वेस्ट है आप अपने नफे कम करें, आप 100 जगहों पर अपना कारोबार करें, वहां से छोटा छोटा नफा ले, आपको अल्लाह ताला बरकत देगा।
कैश में जो खरीदो फरोख्त करते हैं उसे इंटरेस्टेड नहीं है, बोलते हैं ये नफा नहीं देगा, जो उधार में खरीदे इसको दो, फिर उधार में उसको महंगा महंगा सामान पकड़ाएंगे, फिर वो जाहिर है कि उधार में एक महंगी चीज बंदा खरीदेगा तो और महंगी बेचेगा।
एक बुजुर्ग का वाकया जा रहा है कि वो अपने भांजे या भतीजे को दुकान सौंप कर गए थे, कहा मैं नमाज पढ़ कर आता हूँ, जब वो नमाज पढ़ कर आए तो इन्होंने एक जुब्बा देखा या कोई लिबास देखा एक शख्स के हाथ में, बोले तो मेरी दुकान का है, कहा कि ये कितने का लिया, 600 रुपए का, और वो बोले ये तो 300 रुपए की चीज थी, 600 की कैसे बिकी, अब वो 600 में लेने के लिए तैयार है, मगर आप कह रहे हैं कि 600 का है ही नहीं, मैं तो 600 में कैसे दूं मैं तुमको, ये तो 300 रुपए की चीज है, या तो ये वापस करके तुम सौदा फस करो खत्म करो और अपने 600 रुपए ले लो, या फिर 300 रुपए में लो 300 रुपए वापस लो, आपने जिद करके उसको उसकी कीमत वापस दी। ये थे औलिया कामलीन बुजुर्गान दीन जो तिजारत करते थे, बिजनेस करते थे।
जब ये वहां से शख्स ये जब बाहर निकला दुकान से,
उसने नाम पूछा,
नाम पूछा इनका नाम क्या है, तो नाम बताया गया इनका नाम मोहम्मद बिन मुनकिर रज़ी अल्लाह तआला अन्हु है, इनका तो ये वो हस्ती है कि हमारे इलाके में जब बारिश नहीं होती हम इनके नाम का वसीला पेश करते हैं, अल्लाह बारिश अता फरमा देता है।
ये तिजारत करते थे, इनकी दुकान थी, ये बिजनेस कर रहे थे, ये वो औलिया कामलीन और नेक लोग थे कि जब ये तिजारत के लिए दूसरे मुल्कों में गए ना तो इनकी तिजारत को देख कर काफिर मुसलमान होते थे। दुनिया में बिजनेस मैन बिजनेस कम्युनिटी वो है जिसने दुनिया में दीन के फैलाने में अपना किरदार अदा किया है, मगर अमानत और दियानत के जरिए और अपने नफों को कम करके दूसरों को फायदा पहुंचाते हुए।
तारपर देखेछेन विभिन्न गुरुत्वपूर्ण विषय निये सरासरि अनुष्ठान सुन्नते भरा बयान।
सूरा बाकरार 245 নম্বর আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করেন, কানজুল ইমানের অনুবাদ, এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম খরজ অর্থাৎ ঋণ দেবে, তবে আল্লাহ তাআলা তার জন্য অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। এই আয়াতের তাফসীর এভাবে করেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে মাল বিয়াই করে আল্লাহ তাআলা তাদেরকে এর অনেক গুণ বাড়িয়ে দেয়, যেমন কোন রেওয়ায়েতে রয়েছে এর 10 গুণ, কোন রেওয়ায়েতে 70 গুণ, কোন রেওয়ায়েতে 700 গুণ, আল্লাহ চাইলে এর সাথে অনেক বেশি প্রদান করে থাকে। অপর এক রেওয়ায়েতের মধ্যে রয়েছে তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে সাহায্য চাইলেন, যুদ্ধের জন্য সাহায্য কর যার যেভাবে সামর্থ্য রয়েছে। এমন সময় সবাই সাহায্যের জন্য, সৎকার জন্য, খায়রাতের জন্য, দিনের উন্নতির জন্য এগিয়ে আসলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি নেকির কাজে এগিয়ে আসতে পারি নাই। এইবার তাবুকের যুদ্ধের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল সম্পদ অনেক কম, আশা করি এইবার আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই চিন্তায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদকে দুই ভাগ করলেন, এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে নিয়ে আসলেন। যখন সমস্ত মালের অর্ধেক নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, তখন নূরানী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গরের জন্য কি রেখে আসলে? জবাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার গরের জন্য অর্ধেক মাল রেখে আসলাম। এর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পত্তি মাল নিয়ে দরবারে রিসালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, মাল পেশ করলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? এর জবাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর দিলেন, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে আসলাম। এই জবাব শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলা শপথ করে বলি, আমি কোনোদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেতে পারবো না নেকির দিক থেকে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম এরকম, সৎকার মাধ্যমে বান্দার সত্যটি মন্দ মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। কেউ যদি আল্লাহর রাস্তায় খায়রাত করে, সৎকা করে, সত্য ধরনের মুসিবত ফেরেশানি থেকে সে রক্ষা পায়। এক, দুই ধরনের ফায়দা, এটাও হাদিস শরীফ। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার সৎকার ছায়ায় থাকবে, আল্লাহু আকবার। আরো হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, নিঃসন্দেহে সৎকাকারীর সৎকা কবরের উত্তাপ থেকে বাঁচায়।
আবারও দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
তাজাম্মুল হুসাইন, তারাবি কি উজরত পর শরঈ মসলা ক্যা হে?
তারাবি কি উজরত লেনা দেনা ये नाजায়েজ है। इसकी तफसील फिजान रमजान में जो तरावी का बाब है उसमें लिखी हुई है। तो अब ये कि इसका हीला हो सकता है, दो सूरतें इसकी। एक तो सूरत यह है कि तरावी के लिए जिन्होंने हाफिज साहब की तरकीब की तो वो इंतजामिया जो है वो हाफिज साहब को कह देंगे हम कुछ भी नहीं देंगे, और वो कह देंगे मैं कुछ भी नहीं लूंगा, ठीक है मैं पढ़ाता हूं। अब उसने पढ़ाया, अब आप अगर चाहते हैं इंतजामिया चाहती है तो भले इनको 1 करोड़ रुपए भी दे दें तो ये जायज है, लेकिन ये कि ये तय हो कि नहीं देंगे और नहीं लूंगा। अगर अंडरस्टूड भी हुआ कि मिलेगी तो सही, भले तय नहीं भी हुआ तो मिलेगी तो सही, देते तो है, नहीं देंगे तो रेडी करेगा, बुरा भला बोलेगा। तो दलालतन भी साबित ना हो, अंडरस्टूड भी साबित ना हो उजरत, और ऐसी सूरत में फिर उठाकर दे दिए 1 करोड़ रुपए, 1 लाख रुपए जो भी देना चाहे, ना भी दें तो कोई भी मसला नहीं है कि तय तो ये हुआ कि नहीं देंगे। एक सूरत तो ये है, और दूसरी सूरत ये कि वक्त का इशारा कर लिया जाए, मसलन हाफिज साहब को ये कह दिया जाए कि रात को 9 से लेकर 11 तक 27 रातें रमजान की आप 2 घंटे हमको दे दें, हम आपको इतनी रकम देंगे। हाफिज साहब ने मान लिया। तो अब ये कि हाफिज साहब रोज के 2 घंटे के आपके अजीर हो गए, अब आपने उस 2 घंटे के दरमियान के लिए आपने कह दिया हाफिज साहब आप तरावी पढ़ा दिया करें,
तो वो दो घंटे में, अब वो तीन घंटे भी पढ़ा देते अपने शौक से तो भले पढ़ाए, दो घंटे में तरावी हो ही जाती है आमतौर पर पूरी, तो इसलिए मैंने दो घंटे एहतियातन का। तो ये दो घंटे के हाफिज साहब आपके हजीर हैं, अब जो भी दे हुआ है वो उजरत आप जो देंगे तो देना भी जायज और हाफिज साहब के लिए लेना भी जायज। तो थोड़ी सी अगर तकलीफ करेंगे ना आप जहन बनाकर थोड़ा सा, तो इंशाल्लाह गुनाह से बच जाएंगे, वरना ये हर तरफ गुनाह हो रहा है आजकल हर तरफ, ने क्या अक्सर मतलब ये शरई हुक्म पर अमल नहीं हो रहा, उजरत पर हाफिज साहब पढ़ाते होते हैं, बाकायदा मंडियां लगती है, बड़ा अजीब व गरीब मतलब हिसाब किताब हो रहा है। अल्लाह ताला अक्ल सलीम अता फरमाए, हुक्म शरी पर अमल करना नसीब करे, अक्ल के घोड़े ना दौड़ाएं, उलमा जो फरमाते हैं वो मान ले। मैंने जो भी अर्ज किया अपनी तरफ से नहीं किया, फतवा और रजविया शरीफ में इमाम अहले सुन्नत रहमतुल्लाह तआला अलैह का जो फतवा है उसका खुलासा पेश किया है।
एतिकाफ में कौन सा वजीफा ज्यादा करना चाहिए?
पांचों टाइम के नमाजें तकबीर उला से पढ़ना सबसे बड़ा वजीफा ही है। अब जमात के नमाजों के ठिकाने ना हो और तस्बीह 500 दाने की लेके बैठा रहे, तो पांचों टाइम नमाजों कैसा वजीफा करें, फिर जिंदगी में कभी आपकी नमाज ना छूटे जमात ना जाए, तो ये सबसे बड़ा वजीफा अपनी समझ में तो ये आता है कि हम नमाज के पक्के हो जाए, एक नमाज के बाद दूसरी नमाज के इंतजार का जहन रखे, नीयत रखे, मदीना मदीना इंशाअल्लाह।
मेरे प्यारे बाबा जान के बारगाह में आ जाए, ज्योरी ऐसे बढ़ जाए तो कम करने के लिए क्या तरीका इलाज अपनाया जाए?
यूरिक एसिड बढ़ जाए तो एक इलाज इसका ये है कि एक दरमियानी साइज की मूली के टुकड़े करके उस पर एक लीमू छिड़क कर दीगर नमक मसाला डाले बगैर नहार मुंह यानी खाली पेट खा लीजिए, एक घंटे तक और कोई चीज मत खाइए, इंशाअल्लाह अज़्ज़वजल यूरिक एसिड में कमी आएगी। ये अमल 7 दिन तक करना है, 7 डेज। वल्लाहु तआला अअलम व रसूलुहु अअलम अज़्ज़वजल व सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम सल्लू अला नबी
सल्लल्लाहु अलैहि व सल्लम मुहम्मद।